রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে, অর্থাৎ 100 বার করে দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 1000 বার রহমত নাজিল করেন। আর 1000 বার দুরুদ শরীফ পাঠকারীর জন্য তো আলাদা ফজিলতের কথা আমরা প্রায় সময় শুনে থাকি। আল্লাহ নবী রসুল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক 1000 বার দুরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। শাওয়াল মাস নিয়েও ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা, কিছু কথা বলার চেষ্টা করব। দর্শক, দেরি না করে চলুন আমরা অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো, আর এরপরে হামদে বারী তালা শুনবে ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাসরাতান আলাল ইবাদ, مَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنَ الْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ وَإِنْ كُلٌّ لَمَّا جَمِيعٌ لَدَيْنَا مُحْضَرُونَ وَآيَةٌ أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم فلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون صدق الله العظيم
سبحان الله سبحان الله মহান রব তাআলা কোরআনে পাকে আমাদের জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন কয়েকটা আয়াতে পাক আমরা শুনলাম এবং এর তর্জমাও দেখলাম স্ক্রিনে আল্লাহ তাবারক ও তাআলা এখানে নিয়ামতের কথা আলোচনা হয়েছে এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা তার কুদরত এবং আল্লাহ তাআলার ক্ষমতার কিছু নিদর্শন এখানে এই আয়াতে পাকের মধ্যে তর্জমায় রয়েছে আমরা যা কিছুই করি না কেন আমাদের শক্তি কোথায় আল্লাহ তাবারক ও তাআলা যতটুকু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন শক্তি দিয়েছেন তা দিয়েই আমরা নড়াচড়া করি আমাদের কী আছে আমাদের কিন্তু কিছুই নেই রব তাআলা আল্লাহ তাবারক ও তাআলা যতটুকু আমাদেরকে দিয়েছেন শক্তি সামর্থ্য এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত আর এই নিয়ামতেরও শুকরিয়া আদায় করা উচিত আজ সমাজের মধ্যে আপনার আমার বা আমাদের দেশের কথা যদি বলি কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমরা বসবাস করি হাজার হাজার মানুষের মহল্লাতে থাকি হ্যাঁ এরপরে কয়েকজন ব্যক্তির একটা পরিবারে আমরা বসবাস করি আল্লাহ তাবারক ও তাআলা এমন সিস্টেম করে বানিয়েছেন মানুষকে না কারো আওয়াজের সাথে মিল আছে না কারো ফেজের সাথে মিল আছে না কারো বিবেক বুদ্ধির সাথে মিল আছে নেই পাবেন না আপনি খুবই কম অনেক মানুষ এমন আছে যে কারো ভয়েস নকল করতে পারে কিন্তু সে অতটুকু সময়ের জন্য নকল করতে পারবে নির্ধারিত একটা টাইমের জন্য দুই চার দশটা শব্দের জন্য মানুষের ভয়েসকে সে নকল করতে পারে কিন্তু সবসময়ের জন্য নয় এটা ইচ্ছাকৃতভাবে কেউ নকল করে কিন্তু আল্লাহ তাবারক ও তাআলা প্রত্যেকের ভয়েসকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন এই যে আল্লাহ তাবারক ও তাআলার সৃষ্টি জগতের মধ্যে মানুষ আর তার মধ্যে আমি আপনি একজন আর আমাদেরকেও আল্লাহ তাবারক ও তাআলা অন্যান্য মানুষের তুলনায় অন্যান্য মানুষের চেয়ে ভিন্ন ভয়েস কোয়ালিটি দিছে ভিন্ন চেহারা দিছে ভিন্নভাবে আমাদেরকে মেধা শক্তি দিয়েছে অর্থাৎ সকলের চিন্তাধারা চিন্তাভাবনা একরকমের নয় আপনি যা পারেন বাকি দশজনে তা পারে না আপনি যা করেন বাকি দশজনে তা করে না এই যে আল্লাহ তাবারক ও তাআলার এক একজনের মধ্যে এক একটা গুণ দিয়ে রেখেছেন এর শুকরিয়া আমাদের উচিত আদায় করার আর বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য শাওয়াল মাসের নফল ইবাদত শাওয়াল মাসের কিছু ইবাদত নিয়ে আলোচনা করব যেহেতু শাওয়াল মাসের ইবাদত নিয়েছি আর অভাব যেই জিনিসটা এই মাসে দেখা দেয় সেটা হলো মসজিদগুলো ফাঁকা দেখা যায় মসজিদে ইবাদতকারী কম দেখা যায় মসজিদে মানুষের আসা যাওয়া একটু কম কম লাগে আমার কাছে বাকি আমার চেয়ে আপনারাও ভালো বলতে পারবেন আপনার এলাকায়ও মসজিদ আছে আপনার সমাজেও মসজিদ আছে আপনিও মসজিদে যাওয়া আসা করেন রমজানের পরে সবচাইতে যেটা অভাব মনে হয় আমার সেটা হলো মসজিদে মুসল্লি কম থাকাটা যেহেতু আমরা বাঙালি মানুষ আমাদের একটা বিষয় বেশি পছন্দনীয় সেটা হলো ফজিলত শোনার পরে উপকারিতা শোনার পরে সেই কাজটাকে আমরা আঁকড়ে ধরি শাওয়াল মাস আর আজকের বিষয় নিয়েছি শাওয়াল মাসের ইবাদত আর এদিক থেকে যে অভাবটা সেটা হলো মসজিদে মুসল্লি কম আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকে কিছু ফজিলতের কথা আলোচনা করব এবং বরকতের কথা আলোচনা করব উপকারিতার কথা আলোচনা করব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কিছু মাইন্ডসেট আপ আমাদের হবে যেন আমরা রমজানে যেভাবে করে দিন অতিবাহিত করতাম মসজিদে কোরআনের সাথে নামাজের সাথে তেলোয়াতের সাথে আল্লাহ চাই কিছু না কিছু আমাদের মন মানসিকতা তৈরি হবে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন ফজলে রাব্বি আত্তারি মাদানী ভাই আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা তার থেকে আজকের যে বিষয় শাওয়াল মাসের ইবাদত নিয়ে কিছু কথা কিছু আলোচনা তার থেকে শুনবো এর পূর্বে আমরা একটি হামদে বাড়ি তালা শুনি অনুষ্ঠানে এরপর আল্লাহ চাই কন্টিনিউ করবো আলোচনা যে আমাদেরকে হামদে বাড়ি তালা শুনিয়ে দিন
সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে, আজীবন যেন থাকি খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, জিকিরে যেন আলোকিত হয় রে দয়ে
আল্লাহ, 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 আল্লাহ।
পুষ্প কলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল, এই আকাশ এই পাতাল পবনার জলস্থল, এই আকাশ এই পাতাল পবনার জলস্থল, ধ্যানে মগ্ন খোদার জিকিরে সব সময়।
আল্লাহ, 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 আল্লাহ।
হে খোদা সুমহান, হে রহিম রহমান, সৃষ্টি করেছ তুমি এই সারা জাহান, চারিদিক শোনা যায় তোমারই গুণগান, চারিদিক শোনা যায় তোমারই গুণগান, তোমায় পেতে যেন থাকে বে কুল রে দয়ে।
আল্লাহ, 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 আল্লাহ।
খোদারি গুণগান সূর্যেরই কিরণে, খোদারি গুণগান ফুলেরই বাগানে, খোদারি গুণগান ভুবনে গগনে, খোদারি গুণগান ভুবনে গগনে, গুণগানে যেন আমার প্রাণ শেষ হয়।
আল্লাহ, 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 আল্লাহ।
দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি শাওয়াল মাসের ইবাদত, মাহে রমজান যাওয়ার পরে আমাদের মধ্যে যে এক আগ্রহ সৃষ্টি হয় আল্লাহ তাবারক তাআলা মাহে রমজান দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। কোরআনে পাকের আয়াতে কারিমা যদি আমরা দেখি, তাত্তাকুন, আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য এই মাহে রমজান দিয়েছেন। তো যখন কোনো ব্যক্তি মুত্তাকি হয় তখন তো তার অন্তরটা মসজিদে লেগে থাকবে, এবং ওলামা একরামও বলেন যে মাহে রমজানের যে রোজা আপনার কবুল হয়েছে বা আপনি যে মাহে রমজানে কিছু অর্জন করছেন সেটা তখনই বোঝা যাবে মাহে রমজানের পরে। মাহে রমজানের পরে সেই ইবাদতগুলো যদি আপনি কন্টিনিউ ধরে রাখতে পারেন তবে বুঝতে হবে যে ইবাদতের প্রতি আপনার যে ভালোবাসা, আপনার যে স্বাদ সেটা আপনি পেয়ে গেছেন। আর যদি না হয় তবে ওই যে পূর্বের মতোই আবার আমাদের কালচার হয়ে যাবে। এই জন্য মাহে রমজানের পরে সবচাইতে বড় যে একটা অভাব অনুভব হয় আমাদের সেটা হলো শাওয়াল, রমজান যাওয়ার পরেই মসজিদে মুসল্লির একটা অভাব দেখা দেয়। তো এটা কেন হয়? হয়তো মাহে রমজানের পরে ধর্মীয় আলোচনাটা আমাদের মধ্যে কম হয়, যেভাবে রমজানে হয় সওয়াবের কথা শুনি ইফতারি সেহেরি, রমজানটা যাওয়ার পরে ধর্মীয় কথাগুলো কম হওয়ার কারণে আমাদের আগ্রহটা হয়তো বা কিছু কমে যায়। আজকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক কথা শুনব এই এই ব্যাপারটা নিয়ে, যেন আমাদের আগ্রহ বেড়ে যায়, উৎসাহ বেড়ে যায়, আমরা যেন আবার নিজের ইবাদতের জায়গাতে আমরা ফিরে আসতে পারি। ফজলে রাবি ভাই, আজকের যে বিষয় নিয়েছি আমরা শাওয়ালে ইবাদত, শাওয়াল মাসে কিছু ইবাদতের কথা যদি তুলে ধরতেন বা এই বিষয়ে যদি কিছু আমাদেরকে শোনাতেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ দেখা যায় যে মানুষ রমজানুল মোবারকে যেমন ইবাদত করে, ঠিক রমজান যাওয়ার পরে মানুষ কিন্তু গাফলতির মধ্যে পড়ে যায়। আচ্ছা, অনেকে মনে করে যে শুধু রমজান মাসই ইবাদতের মাস আর অন্য মাস ইবাদতের না, নাউযুবিল্লাহ। যেই রবের ইবাদত আমরা রমজানে করতাম ওই রবের ইবাদত আমরা অন্য মাসেও করব। আচ্ছা, যে নামাজ রমজানে ফরজ ছিল সেটা কিন্তু
শাওয়াল
মাসেও ফরজ।
জি,
শুধু পার্থক্য এটাই যে রমজানুল মুবারকের পুরো মাস রোজা ফরজ এবং রোজা রাখলে আবার তারাবিও আপনাকে পড়তে হবে, কিন্তু অন্যান্য মাসে এটা নেই। অন্যান্য মাসে রোজা ফরজ নেই,
জি,
তারাবি নেই, কিন্তু জাকির ভাই পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো সারা বছরই রয়েছে,
সারা বছরই ফরজ।
এবং আপনার রমজানের মুবারকে যেমন ফরজ ছিল পাঁচ ওয়াক্তের নামাজ, ঠিক তেমনই বারো মাস অর্থাৎ অন্যান্য মাসে পাঁচ ওয়াক্তের নামাজ তেমনই ফরজ। আচ্ছা, দেখা যায় জাকির ভাই অনেক মানুষ জুম্মার নামাজের জন্য আসে, জুম্মার নামাজের মধ্যে দেখবেন যে মসজিদ পুরা ফিল আপ হয়ে যায়, মসজিদ ভরে যায়, জায়গা পাওয়া যায় না। আচ্ছা, জুম্মার নামাজ যেমন ফরজ, পাঁচ ওয়াক্তের নামাজ কিন্তু তেমনই
ফরজ,
কিন্তু এটা কেন আমাদের ভিতরে আসে না যে মানুষ জুম্মার জন্য এমন করে কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজের জন্য এমন করেন? তো আমাদেরকে জাকির ভাই দেখেন, এত বরকতময় মাস একটি চলে গেল আমাদের 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 মধ্য থেকে। তো যারা ইবাদত করেছে, যারা আল্লাহ পাককে খুশি করেছে, তাদের জন্যই আল্লাহ পাক একটা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন।
জি জি জি,
যে শাওয়ালুল মুকাররমের প্রথম দিন এটা হচ্ছে মুসলমানদের ঈদের দিন। তো শাওয়ালের ব্যাপারে হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এই মাসের নাম শাওয়াল এই কারণেই রাখা হয়েছে যে ইন্নামা সুম্মিয়া শাওয়ালান লিআন্নাহু ইয়াশুলু যুনুবা কামা তাশুলু নাকাতু যামবাহা। অর্থাৎ এই মাসকে শাওয়াল এজন্যই বলা হয় যে এই মাস গুনাহকে এমনভাবে উঠিয়ে নিয়ে যায় যেভাবে উট নিজের লেজ উঠিয়ে নিয়ে যায়। অর্থাৎ এইভাবে এই মাসটা মুসলমানদের গুনাহকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? এটা তো হাদিসে মুবারকাতেই রয়েছে যে এই মাসের অর্থাৎ রমজানুল মুবারক যখন চলে যায়, শাওয়ালের চাঁদ যখন দেখা যায়, যেটাকে আমরা চাঁদ রাত বলি, সেটা কিন্তু শাওয়াল মাসের প্রথম রাত, কারণ ইসলামী মাস শুরু হয় সন্ধ্যার পরে অর্থাৎ মাগরিবের
পরে
পরে সূর্য অস্ত যখন হয়ে যায় অন্য একটা মাস বা অন্য একটা দিন তার শুরু হয়ে যায়। তো শাওয়ালের প্রথম রাতের যে ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে এইটাকে লাইলাতুল জায়জা বলা হয়,
জি,
অর্থাৎ পুরস্কার পাওয়ার রাত। আর ঈদের দিন হচ্ছে পুরস্কার পাওয়ার দিন। বলা হয়েছে এই রাতে যে ইবাদত করে তো ওই দিন তার অন্তর মরবে না যেদিন সবার অন্তর মরে যাবে, অর্থাৎ সবার অন্তর মরে যাবে কিন্তু এই রাতগুলোতে যে ইবাদত করবে তার অন্তর মরবে না। অর্থাৎ বোঝানো হয়েছে যে কিয়ামতের দিন অন্যান্য ব্যক্তির বা অন্যান্য মানুষের অন্তর মরে যাবে কিন্তু এই ব্যক্তির অন্তর মরবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও ফরমান রয়েছে যে যে ব্যক্তি ঈদায়ন অর্থাৎ ঈদুল ফিতরের রাতে এবং ঈদুল আজহার রাত্রে সওয়াবের নিয়তে কিয়াম করবে অর্থাৎ নামাজ আদায় করবে তো ওই দিন সবার অর্থাৎ ওই দিন তার অন্তর মরবে না যেদিন সবার অন্তর মরে যাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে পাঁচটি রাতে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কখনোই কি ফিরানো হবে না। তার মধ্যে থেকে একটি হচ্ছে ঈদুল ফিতরের প্রথম রাত, শাওয়ালের প্রথম রাত, আর একটা হচ্ছে ঈদুল আজহার
রাত।
রাত শাওয়ালুল মুকাররমকে যেহেতু মানে অনেক দিক দিয়েই সম্মানিত করা হয়েছে এই জন্য এর নামের সাথে অর্থাৎ শাওয়ালের সাথে কি বলা হয়, শাওয়ালুল মুকাররম। মুকাররম মানে কি? সম্মানিত মাস। বলা হয়েছে যে এই মাসের চাঁদ দেখাও কি ওয়াজিবে কিফায়া। এই মাসের চাঁদ দেখা মানে কয়েকটা মাস এমন রয়েছে যে মাসের চাঁদ দেখা ওয়াজিফে কিফায়া। তার মধ্যে থেকে একটা হচ্ছে শাওয়ালুল মুকাররমের চাঁদ দেখা ওয়াজিবে কিফায়া, মানে হচ্ছে মানে কয়েকজন ব্যক্তিকে দেখতেই হবে,
কেউ দেখলে হয়ে যাবে।
হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আছে,
মানে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে,
হয়ে যাবে, জি। তারপর এই মাসে সদকায়ে ফিতর দেয়া হয় এবং এই মাসের প্রথম তারিখেই ঈদ রয়েছে, এজন্য এই মাসকে শাহরুল ফিতরও বলা হয়। এবং আর একটা বৈশিষ্ট্য এই মাসের যে এই মাস হজের মাসগুলোর অন্তর্ভুক্ত,
অর্থাৎ এই মাসে রওনা।
হ্যাঁ,
কিছু
আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে আল হাজ্জু আশহুরু মালুমাত, অর্থাৎ হজ নির্দিষ্ট মাসসমূহ হয়ে থাকে। ওই নির্দিষ্ট মাসসমূহ রয়েছে শাওয়াল, জিলকাদ এবং জিলহাজ মাসের প্রথম দশ দিন।
জি,
এগুলোকে কি বলা হয়েছে? এগুলোকে বলা হয়েছে হজের মাসসমূহ। তো এই মাস থেকেই যদি কেউ এহরাম বেঁধে নেয় তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে অর্থাৎ আদায় হয়ে যাবে।
এই মাস থেকেই তো হাজিদের প্রস্তুতি।
জি জি, এই মাস থেকেই হাজিদের প্রস্তুতি রয়েছে। তারপর জাকির ভাই যদি আমরা দেখতে যাই যে এই মাসের বিশেষ কোন আমল রয়েছে, তো বিশেষ একটি আমল হচ্ছে এই মাসের রোজা। এই মাসের যে ছয়টি রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তারপর শাওয়ালের ছয়টি রোজা রাখলো, সে গুনাহ থেকে এভাবে বের হয়ে যাবে যেন সে আজকেই নিজের মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। অর্থাৎ মায়ের পেট থেকে যখন বাচ্চা জন্ম নেয় তখন তার কোনো গুনাহই থাকে না। তারপর আরেকটি হাদিস, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপর শাওয়ালের ছয়টি রোজা রাখলো, তো এটা এমনই যেন সে সারা বছর রোজা রাখলো। এই ছয়টি রোজা রাখলো যেন সে সারা বছরই রোজা রাখলো। এবং ওলামা ইকরাম এটাও বলেছেন যে আল্লাহ পাক একটি নেকির প্রতিদান দেন দশটি, একটি নেকির প্রতিদান দশটি। তো আমরা যে রমজানুল মুবারাকে রোজা রাখলাম, তিরিশটা রোজার যদি দশটা করে দেখা হয় তাহলে 300 জাকির ভাই, আর এদিকে ছয়টা রোজা দশটা প্রতিদান একটা রোজার তাহলে 60, তো 360 অর্থাৎ পুরো এক বছরের প্রতিদান পাওয়া যায়। তো এভাবে ওলামা ইকরাম বলেন যে এই ছয়টা রোজা রমজানুল মুবারকে যে আমরা রোজা রেখেছি পুরো মাস, এগুলো মিলায়ে এটা এমনই যেন সে সারা বছর রোজা রাখে।
অন্য একটি হাদিসে পাকের মধ্যে এও এসেছে যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো পরিপূর্ণতার সাথে আদায় করলো এবং শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো, সে যেন সারা জীবনই রোজা রাখে।
সুবহানাল্লাহ,
এটিও শাওয়াল মাসের রোজার ব্যাপারে
জি
এসেছে হাদিসে পাকের মধ্যে।
তো এখন অনেকেই মনে করে যে এটা কি একসাথে রাখবো নাকি আলাদা আলাদা করে রাখবো। তো আল্লামা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলেন যে উত্তম তো হচ্ছে এটাই যে আলাদা আলাদা করে রাখা। ঠিক আছে, যেমন আজকে একটা রাখলাম, আবার তিন দিন পর চার দিন পরে একটা রাখলাম, অর্থাৎ পুরো মাসে এভাবে করে আমরা রাখতে পারি। কিন্তু যদি কেউ একসাথেও ছয়টাই রোজা রেখে নেয়, অর্থাৎ ঈদের পরে, ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম
জি,
এবং ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের দিন এবং তারপরে 11, 12, 13 এ হয়ে গেলো 4 দিন, এবং ঈদুল ফিতরের একদিন
5 দিন,
এই 5 দিন রোজা রাখা হারাম, মাকরুহে তাহরিমি বলা হয়েছে। তো ঈদুল ফিতরের পরের দিনও কেউ যদি চায় তাহলে রোজা রাখতে পারবে, এবং এই পুরো মাসে যখন ইচ্ছা সে রোজা রাখতে পারবে। তো এটা হচ্ছে মুফতিয়ানে ইকরামের ফাতাওয়া, যে তারা বলেছেন যে উত্তম হচ্ছে এটাই যে মানুষ কী করবে এই মাসকে, অর্থাৎ এই মাসে যখন রোজা রাখবে তখন আলাদা আলাদা করেই সে রোজা পালন করবে,
এবার একসাথেও রাখতে পারবে,
একসাথেও রাখতে পারবে।
হ্যাঁ, যদি কেউ চায় যে সপ্তাহে 2টা রাখবে তাও রাখতে পারে, আবার যদি কেউ চায় যে একদিন পর একদিন রাখবে সেটাও পারবে, অর্থাৎ পুরোপুরিটাই আপনার ইচ্ছার উপরেই এটা। শুধু ঈদ 1 তারিখ বাদ দিয়ে, অর্থাৎ 1 তারিখ হলো ঈদের ফিতরের দিন, এই দিনকে বাদ দিয়ে আপনি যেভাবে ইচ্ছে, আবার আম্বিয়া আলাইহিস সালাতুসসালামদেরও সুন্নত পালন করতে পারেন আপনি, সেটা হলো আইয়ামের যে আইয়াম বিজির যে তারিখগুলো রয়েছে 13, 14, 15 চাঁদের 13, 14, 15 তারিখের যে আইয়ামে বিজির রোজা রয়েছে, আপনি চাইলে আম্বিয়া আলাইহিস সালাতুসসালামদেরও এই সুন্নত আদায় করতে পারেন যে আমি 3টা রোজা এভাবে নবীগণদের সাথে মিলিয়ে, অর্থাৎ তারা যে রোজা রেখেছেন এই তারিখগুলোতে আমি ওই তারিখে রাখতে চাই, তো ওইভাবেও পারবেন। আবার যদি বলেন যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমি প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখবো, আপনি তাও রাখতে পারেন। আচ্ছা, বলা হয়েছে শাওয়ালের 6 রোজা, আপনি চাইলে পুরো শাওয়াল মাসও রোজা রাখতে পারেন, আবার 15 দিনও রাখতে পারেন, 12 দিনও রাখতে পারেন, কেননা মাত্র রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। এখন তো রমজানের প্রতি একটা ভালোবাসা রয়েই গেছে আমাদের, যে দিনগুলো কত ভালো কাটতো, ভালো ছিল না, গ্যাস্ট্রিকের কোনো ঝামেলা ছিল না, খাবার দাবারের এত আয়োজনের ঝামেলা ছিল, বাস ইফতারি আর সেহেরি, বাস ইফতারি আর সেহেরি। তো আপনি চাইলে কিন্তু শাওয়ালে আরও রোজা রাখতে পারেন, কারণ নফল রোজার যে ফজিলতের কথা আসছে কিতাবের মধ্যে, একটি হাদিসে পাকের মধ্যে এসেছে নফল রোজার ফজিলতের কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একটি কাক জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি জন্ম থেকে ওড়া শুরু করে আর মারা যাওয়া পর্যন্ত উড়তেই থাকে, যত দূর সে পৌঁছাবে, যত দূর সেই কাকটা পৌঁছাবে, আল্লাহ তাবারক ও তাআলা নফল রোজা পালনকারী, অর্থাৎ নফল রোজা যারা রাখে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তত দূরে রাখবে, ওই কাকটি উড়তে উড়তে যত দূর যেতে পারবে, কাকটা কত দূরে যেতে পারে, এই এই সওয়াব কার জন্য? নফল রোজা পালনকারীর জন্য, নফল রোজা যারা রাখে তাদের জন্য। তো এই শাওয়াল মাসে আমরা চাইলে কিন্তু নিজের আমলনামায় সুন্দর করে আমরা নিজের আমলনামায় নফল রোজাগুলো অ্যাড করতে পারি। আমরা একটি কালাম শুনে আসি আগে, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা দর্শকের কিছু কলও নিব, আর যদি কলের মধ্যে কোনো অনুরোধ থাকে তাও আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। জি, আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
যাবো ছুটে আরবে
শহর আকাশ কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর
মাশাআল্লাহ, কি চমৎকার কালাম! আল্লাহ তাবারক তাআলা বারবার যেন আমরা শুনি এবং ইশকে রসুল অন্তরে অর্জন করি। হয়তোবা, জানি না, হয়তোবা এই কালাম শুনতে শুনতেও হয়তোবা কারো মদিনায় হাজিরি নসিব হয়ে যেতে পারে। কারণ এখানে আল্লাহ রসুলের দরবারে যে ইস্তেগাসা, যে বলি, দোয়া বলি আমরা, না, আল্লাহ রসুলের দরবারে আমরা আহ্বান জানাচ্ছি, আর রসুলাল্লাহ বন্দি আছি বাংলার কারাগারে, এখান থেকে আমাকে মুক্তি দিয়ে আপনার কাছে নেন, আপনার কাছে যাওয়ার ব্যবস্থা করে দেন। তো জানি না, হয়তোবা এই কালাম কারো মদিনায় যাওয়ার মাধ্যম হতে পারে। এক ব্যক্তির সাথে আমার কথা হয়েছিল, চট্টগ্রামের এক লোক, তাকে জিজ্ঞাসা করছিলাম আমি যে আপনার মদিনায় সফর কিভাবে ব্যবস্থা হলো। তিনিও বলেন কি, আমার একটা কালাম, একটা নাত আমার ব্যবস্থা হয়ে গেছে, একটা নাতের রসুলই তার মদিনায় হাজিরির মাধ্যম হয়ে গেছে। একটা কালাম তিনি কোথাও পড়ছিলেন, তো ওই কালাম পড়ার সময় তার অটোমেটিকলি মদিনার প্রতি প্রেম ভালোবাসা প্রকাশ পেয়েছে চোখের পানির মাধ্যমে। তখন তার আত্মীয়, আপন আত্মীয়ই কেউ তাকে বলল যে ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি আমি, দেখে আসো মদিনা কেমন আর কত সুন্দর মদিনা। কালাম হতে পারে, নাতে রসুল হতে পারে আপনার মদিনায় যাওয়ার মাধ্যম। এই জন্য ইশকে রসুল অর্জন করা, এবং হয় না কি কালামের মধ্যে একেবারে
নিজেকে ভাসিয়ে দেওয়া এবং সেখান থেকে কিছু অর্জন করা পাওয়া। আল্লাহ পাক তৌফিক দিক আমাদেরকে। আমরা দর্শকের কিছু কল শুনবো, এরপরে আবারও ফিরছি আলোচনায় আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, অনুষ্ঠানের সাথেই থাকবেন আর মাদানী চ্যানেল দেখতেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম দুলাল, মাদানী চ্যানেল দেখি আমি ইনশাআল্লাহ, খুব ভালো লাগে, আমি প্রতিদিনই দেখি, এখনো দেখতেছি, আমার সামনেই আমার ফ্যামিলির লোক সবাই দেখি, আমাদের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, সবসময় দেখেন, এখনো দেখতেছেন, ভালো লাগে, দোয়া চাইছেন আপনি, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ আব্দুল কাদের, এই অনুষ্ঠানটা আমি দেখতেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান, জন্য সবাইকে জানাই মুবারকবাদ। মাদানী চ্যানেলের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সাদ ও আবাদে রাখুক।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার হকেও এই দোয়া কবুল করুক, দোয়া দিয়েছেন আপনি আমাদের জন্য, শুকরিয়া আদায় করছি, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আরেকটি কল দেন।
আমার নাম আহমদ রিনাদান, আপনার এই মাদানী চ্যানেল খুব ভালো লাগে, সবসময় দেখি, আমার পরিবারের সবাই সবসময় দেখে, আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক কিছু শিখতে পারছি, আমাদের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, জিনাইদা থেকে আপনি আমাদেরকে কল করেছেন, হয়তো বা অনেক দূরে আমাদের থেকে, ঢাকা থেকে, কিন্তু একদম কাছাকাছি, আবার কিভাবে টিভির মাধ্যমে অনেক কাছাকাছি, তাই না? আল্লাহ তাবারক তাআলা আপনাদের এই ভালোবাসা আল্লাহ তাআলা স্থায়িত্ব দান করুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন। মাদানী চ্যানেল থেকে যে কথাগুলো বলা হয়, আপনাদেরকে বোঝানো হয়, চেষ্টা করবেন এটার উপর আমল করার জন্য, চেষ্টা করবেন এগুলোকে ধরে রাখার জন্য, নিঃসন্তানদেরকে শেখানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য। সুন্দর একটা পরিবেশ কে না চায় বলেন? সবাই চায় সুন্দর একটা পরিবেশ, আর মাদানী চ্যানেল সুন্দর একটা পরিবেশ তৈরি করার প্রচেষ্টায় তো কাজ করছে, তাই না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আরও কিছু আলোচনা শুনি, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কালাম আবারও নিব আমরা। জি ফজলুর রাব্বি ভাই, আরও যদি কিছু কথা শোনাতেন।
ভাই, আমরা যখন রমজান মাসে, যখন রমজান মাস আসে, তখন কোরআন শরীফের তেলাওয়াত কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক আছে? সব দিক থেকে কোরআন শরীফের তেলাওয়াত হয়, এবং বিশেষ করে তারাবির মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত হয়, এবং বলা হয়েছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তো আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারক মাস, এটা কোরআন নাজিলের মাস, এজন্য কোরআন তেলাওয়াত অনেক বেড়ে যায়। কিন্তু যেই রমজান মাস চলে যায়, আবার কিন্তু মানুষ কোরআন শরীফকে রেখে দেয় নিজের ঘরের যে একটা থাক থাকে না, ওখানে আবার
তাকে আলমারির উপরে,
আলমারির উপরে রেখে দেয়। তারপর আবার সারা বছর কিন্তু কোরআন খুলে দেখা হয় না, এটা কিন্তু অনেক দুর্ভাগ্য। রাকিব ভাই, কোরআন আমাদের পথ প্রদর্শক, এবং কোরআন এই জন্যই নাজিল হয়েছে যাতে আমরা এটা থেকে হিদায়াত পেয়ে যাই। হ্যাঁ, কোরআন বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। আবার অন্য জায়গায় এটাও বলা হয়েছে যে হুদাল্লিন নাস, এটা লোকদের জন্য হিদায়ত, যারাই হিদায়ত নিতে চাইবে এটা থেকে হিদায়ত নিতে পারবে। কোরআন সবার জন্য হিদায়ত। তো কোরআনে পাক যেন আমরা এই মাসে এবং এর পরেও, মানে রমজান মাস এখন চলে গেল, এখন আমাদের করণীয় কি? যেহেতু রমজান মাসে শয়তান বন্দী ছিল, আমরা অনেক ইবাদত করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা পেরেছি, তো রমজান যেই মাত্র গেল শয়তান আবার
ধোকা দেওয়া শুরু করে,
মানে শয়তান আবার
আজাদ হয়ে গেল, মুক্ত হয়ে গেল।
এখন আবার সে কি করছে? তার একটাই কাজ, যে মুসলমানরা এতদিন ইবাদতের মধ্যে ছিল এবং কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ অনেকে এমনও আছে যে দুই খতম, তিন খতম, এক খতম কমপক্ষে দিয়ে থাকে রমজানুল মুবারকে, কিন্তু আবার দেখা যায় সারা বছর কিন্তু আবার এক পেজও খুলে দেখা হয় না। এটা কেন হয়? এটা শয়তানের ধোকার কারণে হয়, নাফস শয়তান। যেহেতু মাহে রমজানে আমরা রোজা রাখি, ক্ষুধার্ত থাকার কারণে
নাফস কাবু হয়ে গেছে,
কাবু হয়ে যায়, ক্ষুধার্ত থাকার কারণে নাফস কাবু হয়ে যায়, আর শয়তান তো বন্দী আছে, এই জন্য আমরা ঠিকভাবে ইবাদত করতে পারি। কিন্তু দেখা যায় যেই শাওয়ালুল মুকাররমের চাঁদ দেখা যায়, আবার কিন্তু গুনাহ শুরু, প্রথম রাত থেকে কিন্তু গুনাহ শুরু হয়ে যায়। দেখা যায় যে ছেলেরা বা আমাদের যুবকরা যারা আছে, তারা রাস্তার ওই রাস্তার মধ্যে কিন্তু বড় বড় সাউন্ড বক্স দিয়ে গান শোনা শুরু করে, ঈদের দিন গান হয়,
অথচ যে দিনটা ছিল আমাদের প্রতিদানের দিন,
প্রতিদানের দিন,
সে প্রতিদানটা কোনটা নিচ্ছি আমরা?
বলা হয় যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে তার পারিশ্রমিক কি হবে, যে
রোজাদারের পারিশ্রমিক,
হ্যাঁ যে পরিশ্রম করেছে তার পারিশ্রমিক কি হবে? ফেরেশতারা বলে মাওলা তার তো পারিশ্রমিক, তার তো প্রতিদান দেওয়া উচিত। তো আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি।
সুবহানাল্লাহ।
এবং এটাও বলা হয়েছে যে সারা মাস রমজানের সারা মাস যত মানুষকে আল্লাহ মাগফিরাত দান করেছেন তার সবার সমপরিমাণ, সবার সমান ওই একদিনে মাগফিরাত হয়।
আল্লাহ আল্লাহ।
কিন্তু
এর মধ্যে কিন্তু 10 লাখের কথাও আসছে,
আছে
10 লাখের কথাও আসছে কি প্রতিদিন মাগরিবের সময় আল্লাহ তাআলা 10 লাখ গুনাহগারকে মাফ করে,
শুক্রবারে প্রতিটি মুহূর্তে,
হ্যাঁ
ঠিক আছে 10 লক্ষ মানুষ ক্ষমা হয়।
ক্ষমা
তো এই সম পুরো মাসের যত আল্লাহ
যত মানুষকে ক্ষমা করেছেন আল্লাহ
তার সমপরিমাণ একদিনেই ক্ষমা করে
ঈদের দিন।
হ্যাঁ ঈদের দিন এমন যে শয়তান কান্না করে যে আজকে তো উম্মতে মুসলিমার সবার মাগফিরাত
হচ্ছে,
এটা ভেবে কান্না করে। কিন্তু আবার সে শয়তানদেরকে এটাও বলে,
নিরাশ কিন্তু হচ্ছে না শয়তান,
সে বলে
ধোকাও দিচ্ছে,
ধোকাও দিচ্ছে। তো আমরা যেহেতু আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মত,
জি
আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই কাজ করতে হবে যেই কাজে আমাদের আল্লাহ খুশি,
রাইট,
যেই কাজে আমাদের নবী খুশি। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ওই দিকে যাচ্ছি যেদিকে শয়তানের খুশি, নাউযুবিল্লাহ। তো এখন যদি শয়তানকে খুশি করি তাহলে কোথায় যেতে হবে? নাউযুবিল্লাহ, শয়তানের সাথে জান্নাতে যেতে হবে,
শয়তানি কাজে আবার শয়তানের সাথে,
ঠিক আছে না? তো জাকির ভাই, যদি আমরা চাই যে আমরা যাতে জান্নাতে যাই, তাহলে একটাই কাজ করতে হবে, রমজানে যেভাবে ইবাদত করতাম এখনও ইবাদত করতে হবে। তো বলছিলাম কোরআনে পাকের কথা, কোরআনে পাকের এত ফজিলত রয়েছে জাকির ভাই, এক সাহাবীর ঘটনা আপনাকে শোনাচ্ছি। হযরতে উসায়েদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি এক রাতে কোরআনে পাকের তেলাওয়াত করছিলাম। কোরআনে পাকের তেলাওয়াত আমি করছিলাম, আমার যে বাসার বাহিরে যে ঘোড়া বাঁধা ছিল সে লাফালাফি করছিল, আমি যখনই তেলাওয়াত করছি সে লাফালাফি করছে।
আচ্ছা।
তো পাশে আমার ছেলে শুয়েছিল। তো এখন আমি কোরআন তেলাওয়াত এই জন্য বন্ধ করে দিচ্ছি যে আবার ওই ঘোড়া লাফ দিয়ে আবার আমার ছেলের উপরে যাতে না চলে আসে, মানে ওর পা যাতে আমার ছেলের না লাগে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছি। আমি আবার যখনই কোরআন তেলাওয়াত করছি আবার ঘোড়া লাফাচ্ছে, তো আমি এইভাবে বন্ধ করে দিলাম। আমি যখন বাহিরে বের হলাম তখন দেখলাম যে আসমান পর্যন্ত একটা আলো দেখা যাচ্ছে।
আল্লাহ,
আসমান পর্যন্ত একটা আলো।
সুবহানাল্লাহ।
তো আমি যখন ফজর হলো মসজিদে গেলাম, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনালাম।
আমার সাথে রাত্রে এটা,
হ্যাঁ রাত্রে এই ঘটনা ঘটেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সেটা ফেরেশতা ছিল বা ফেরেশতাদের দল ছিল যারা আসমান থেকে তোমার বাসার দিকে আসছিল।
সুবহানাল্লাহ।
যদি তুমি কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকতে তাহলে সকাল পর্যন্ত ফেরেশতারা থাকতো এবং সকালে শহরের মানুষরাও ফেরেশতাদের জিয়ারত করে নিত। এটা কেন নাজিল হয়েছিল জাকির ভাই? কোরআনে পাকের তিলাওয়াতের কারণে। বোঝা গেল যে কোরআনে পাকের তিলাওয়াতের কারণে ফেরেশতা নাজিল হয়। এখন আপনার বাসায় বা আপনার ঘরে অনেক অশান্তি, আপনি কোরআনে পাকের তিলাওয়াত করুন
ঘরের মধ্যে।
জি জি। আপনার বাসা যখন ফেরেশতা নাজিল হবে,
নফল নামাজগুলো ঘরের মধ্যে পড়ুন,
নফল নামাজ পড়ুন
ঘরের মধ্যে, নামাজগুলো ঘরের মধ্যে
সুন্নাত পড়েন। আপনার ঘরে যখন ফেরেশতা নাজিল হবে আপনার পেরেশানি তো সব দূর হয়ে যাবে।
রাইট রাইট রাইট।
আপনার ঘরে আজ অশান্তি এক থাকার একই কারণ যে ঘরে
ফেরেশতা নেই।
এমন অনেক কাজ আমরা করি বাসার মধ্যে যার কারণে রহমতের ফেরেশতা নেই। অনেকের ঘরে আবার ছবি থাকে, কুকুর থাকে, তো এই ঘরগুলোর মধ্যেও কিন্তু রহমতের ফেরেশতা নেই। আচ্ছা জাকির ভাই, বুঝানোর মতো কেউ নাই আর বুঝালেও মানুষ বলে কোনো সমস্যা নেই,
চায় না, অনেকে আবার বুঝতেও চায় না,
অনেকে তো আবার বুঝতেই চায় না, এগুলোতে তো কোনো ব্যাপারই মনে করে না। যে ঘরের মধ্যে ছবি লাগানো, প্রাণীর ছবি, সেটা মানুষের হোক
বা
কোনো পশুর হোক, পাখির হোক, প্রাণীর ছবি তো আছে। তো প্রাণীর ছবি বাসার মধ্যে এভাবে সম্মানের সাথে দেয়ালে বা আলমারিতে সাজিয়ে রাখা যাবে না, জায়েজ নেই, এর কারণে রহমতের ফেরেশতা বাসায় আসে
না।
দ্বিতীয় হলো, যদি কোনো নাপাক ব্যক্তি থাকে তাহলেও রহমতের ফেরেশতা আসে না, এই জন্য বলা হয়েছে সাথে সাথে গোসল যদি ফরজ হয়ে যায় সাথে সাথে গোসল
করে
নেন, ঠিক আছে। তারপরে গুনাহ যে ঘরে হয়, নাচ গান ফিল্ম ড্রামা যে ঘরে দেখা হচ্ছে আপনার,
এখানে আবার রহমত আসা,
ছোট থেকে বড় জাকির ভাই, যে ঘরে নাচ গান হয় যে ঘরে ফিল্ম ড্রামা দেখা হয় সে ঘরে কিন্তু বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত দেখবেন ছোট বাচ্চাদের মুখেও গান, আবার ছোট বাচ্চারাও নাচানাচি করছে, ছোট মেয়েরা পর্যন্ত ওই ফিল্মে যেভাবে নায়ক নায়িকাকে দেখছে সেভাবেই করছে। নাউজুবিল্লাহ, যদি আমাদের ঘরে ইসলামী পরিবেশ থাকতো, যদি যদি আমাদের ঘরে কোরআনের পাকের তেলাওয়াত হতো, তো আমাদের ছোটরা তো আমাদেরকে দেখেই নিজেরাই করতো। আমরা যদি কোরআন শরীফ খুলে
উদাহরণ কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়া, ছোট বাচ্চারা তেলাওয়াত করছে, ছোট বাচ্চারা নামাজ পড়ছে, ছোট বাচ্চারা সুন্নতি লেবাস পড়ছে, ছোট মেয়েরা পর্দা করছে, আমরা কিন্তু অসংখ্য উদাহরণ কিন্তু মাহে রমজানে এবং রমজানের পরে ঈদে আমাদের মাদানী চ্যানেলে ছোট বাচ্চাদের মেয়েদের অনুষ্ঠান ছিল, কত সুন্দর পরিবেশ, কোরআনের পাকের তেলাওয়াত, খুতবা, দুরুদ সালাম, কিভাবে পারলো ক্যামেরার সামনে এসেই কি হয়ে গেছে তার না, তারা দারুল মদিনার স্টুডেন্ট, হ্যাঁ ছোটবেলা থেকে তাদের প্রশিক্ষণ এবং দারুল মদিনার তারা স্টুডেন্ট, এই একটা পর্যায়ে এসে তাদের মধ্যে কত কনফিডেন্স যে ক্যামেরার সামনে এত ছোট বাচ্চারা কথা বলছে। ঠিক এটার উল্টাটা যদি আমরা দেখি, অসংখ্য বাচ্চারা ভিন্ন ভিন্নভাবে অ্যাক্টর তারা নিজের পরিচয় তুলে ধরছে না মিডিয়াতে, তো তারাও অ্যাক্টর, এরাও অ্যাক্টর, মাদানী চ্যানেলে যারা আসে তারা ওই সকল বাচ্চারাও অ্যাক্টর, আর অন্য পর্দায় যারা আসে তারাও অ্যাক্টর, কিন্তু হিসাব নিকাশ তো হবে
কিয়ামতের দিন।
ওর কথাগুলো মানুষ শুনছে, মাদানী চ্যানেলের যারা বলছে তাদের কথাগুলো মানুষ শুনছে, অন্য মিডিয়াতে যারা আছে তাদের কথাগুলো মানুষ শুনছে, কিন্তু উভয় দলেই মিডিয়াতে আসতেছে, কিন্তু রেজাল্ট কিয়ামতের দিন দেখা যাবে।
তাই না, একদিক দিয়ে মানুষ নেক হচ্ছে, আর একদিক দিয়ে মানুষ গুনাহের দিকে যাচ্ছে,
একদিক থেকে মানুষ কথা শুনে নেককার হচ্ছে,
নেককার হচ্ছে,
আর একদিক থেকে তাদেরকে পর্দা স্ক্রিনে দেখে মানুষ গুনাহ করছে,
গুনাহ করছে,
গুনাহগার হচ্ছে, গুনাহ করছে। তো এর হিসাব তো, আচ্ছা একটা বিষয় আপনি কথা তুলেছেন যে মাহে রমজানের পরে যে আপনার কোরআনের পাকের তেলাওয়াত, ইবাদত, রিয়াজত, হঠাৎ করে যদি এভাবে ডাউন হয়ে যায় তো এটা একটা চিন্তার বিষয়, চিন্তার বিষয় না ফজলের আবি ভাই? যেমন ধরেন গিয়া আপনার একটা বিজনেস, সেখানে 10 লাখ টাকা আপনার কি আছে, পুঁজি আছে, প্রতিদিন আপনার 50,000 টাকা ইনকাম আছে, হঠাৎ করে যদি সেই পুঁজিটা চলে আসে 1 লাখে আর আপনার ইনকামটা যদি চলে আসে 2,000-এ, কতটা ডাউন হয়ে গেল দুনিয়াবে একটা উদাহরণ। তো সেখানে টিকে থাকা আপনার আমার জন্য কষ্ট, এই বিজনেস এখন আর করা যাবে না, কেননা আমার নাই পুঁজি, নাই ইনকাম দৈনিক। একটা মানুষ মাহে রমজানে ইনকামই বলি এটাকে আমি, একটা মানুষ মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারাবি পড়তো, আল্লাহ তাআলা যাদেরকে নসিব দিয়েছে তারা তাহাজ্জুদও পড়তো, ইশরাক সাজদে নামাজও পড়তো, আরও নফল নামাজ পড়তো। কেন নফল নামাজ রমজান মাসে ফরজ বরাবর সওয়াব দেন, তো এই যে ইবাদতগুলো করতো, এবার হঠাৎ করে ডাউনে চলে যাওয়া, একবার 5 ওয়াক্ত নামাজেই পাওয়া যায় না, তো এটা তো এক আজীব হয়ে গেল না বিষয়টা, একেবারেই আপনি এত ডাউনে কিভাবে গেলেন, এত তাড়াতাড়ি আপনি মহব্বত কিভাবে ছাড়লেন, এত তাড়াতাড়ি আপনি সেই ফজিলতের কথা কিভাবে ভুলে গেলেন? মহব্বত তো রমজান মাসে আপনি কেন কেন মহব্বত ছিল, এই জন্য যে নফলের সওয়াব আল্লাহ তাআলা ফরজ বরাবর দিচ্ছেন, তো রমজান যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি নফলের সওয়াব দিবেন না? অবশ্যই দিবেন,
আল্লাহ তাআলার দরবারে বা আল্লাহ তাআলার খাজানায় কোনো জিনিসের কমতি নেই,
কমতি নাই,
আল্লাহ তাআলা তো আপনাকে এত দান করবেন যে আপনি গুনতেও পারবেন না।
হ্যাঁ
আপনি করুন তো,
জি জি
ঠিক আছে না,
প্রশ্ন তো এই জায়গাতে ফজলের রাবি ভাই, যে আপনি যে মাহে রমজানে এত সুন্দর আমলটা করলেন, আপনি মাত্র একদিনের ব্যবধানে এত ডাউনে কিভাবে চলে গেলেন? আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি তো তারাবিও পড়েছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়েছি, কিন্তু আমি রমজানের পরে এই শাওয়াল মাসে এত ডাউন কিভাবে হলাম, আমার থেকে এত আমল কিভাবে ছুটে গেল? আপনি নিজের প্রশ্ন করেন,
তো
প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন।
দেখা যায় যে কোনো কারণে কোনোদিন মসজিদে তারাবি ছুটে গেল জামাতের সাথে, সে ব্যক্তি কিন্তু রাতে ঘুমাচ্ছে না, তারাবি পড়তেই হবে আমাকে, সে বাসায় নিজে থেকেও কিন্তু 20 রাকাত তারাবি পুরোটা পড়লো, তারপরে সে ঘুমালো, কিন্তু সেই ব্যক্তি রমজানের পরে ঈশার নামাজও পড়ছে না, চিন্তার বিষয় না,
অনেক মানে ভয়েরও বিষয়।
ঠিক আছে,
তার মানে রমজানে যে আপনি নামাজ পড়ছিলেন সেটা কেন,
কেন
কি উদ্দেশ্য ছিল ওখানে আপনার? এটা তো নয় যে মাহে রমজানের ইবাদত না করলে মানুষ খারাপ বলবে, মাহে রমজান ইবাদত না করলে কেমন লাগে কি বলবে মানুষ, বা কেমন দেখা যায়, বা মাহে রমজানে ইবাদত করতেছে এই কারণে মানুষ প্রশংসা করবে, যদি আপনার মনে এই সব কিছু থেকে থাকে তবে তো ওখানেই, যার জন্য করেছেন তার জন্যই থাকবে এটা, এ কারণেও হয়তো বা মাহে রমজানের পরে নসিব নেই।
যদি সিরিয়াসনেস ছিল মাহে রমজানে যে না না এই মাসেও যদি না করি তাহলে আমি কেমন মুসলমান? বা এই মাসেও যদি আমি ইবাদত না করি তাহলে তা আল্লাহ
আমার মাগফিরাত হবে না,
মাগফিরাত হবে না, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। তো এই চিন্তা ভাবনাটা অন্যান্য মাসে আসে না কেন? আমাদেরকে বাস এটাই আমাদেরকে মাইন্ডে রাখতে হবে, যেভাবে রমজানে ফরজ ছিল নামাজ সেভাবে বারো মাস কিন্তু নামাজ
ফরজ আমাদের,
আমাদেরকে নামাজ পড়তেই হবে। যদি আপনি রমজানে যদি না পড়তেন যেমন আপনার আজাব হতো, তেমনই যদি অন্যান্য মাসেও পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দেন তেমনই আজাব হবে। আচ্ছা, কোরআনে পাকের ব্যাপারে যেহেতু বিষয় উঠেছে, তো যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে যখন কোনো অমুসলিম মুসলমান হতে আসতো বা কোনো ব্যক্তি আসছে যে আমি মুসলমান হব, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে মুসলমান করার পরে সর্বপ্রথম সাহাবায়ে কিরামকে বলতেন যে তাকে কোরআন শিক্ষা দাও।
সুবহানাল্লাহ।
এখন এক ব্যক্তির বয়স তিরিশ বছর, চল্লিশ বছর, পঞ্চাশ বছর, সে এই বয়সে এসেছে কি ইসলাম ধর্ম গ্রহণ করতে, এই বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআনে পাকের শিক্ষা দিতে বলতেন।
সুবহানাল্লাহ।
তো
দরকারি
কেন বলতেন? যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিন্তু প্রথম শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা,
কোরআনের শিক্ষা।
তখন সাহাবায়ে কিরাম তাদেরকে তালিম দিতেন কোরআনের শিক্ষার, তো তাদের মাকাম কেমন হতো? সাহাবায়ে কিরাম তালিম দিচ্ছেন। আজ দেখেন আমাদের ভিতর কিন্তু কোরআনের শিক্ষা কিন্তু নেই, আমাদের বয়সে কিন্তু তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, বিশ, কিন্তু আমরা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারি না। তো এক সাহাবিকে যখন বললেন যে কোরআন শিক্ষা দাও, তো এক সাহাবি তাকে সূরা জিলজালের ষাটটি আয়াত প্রথম শিক্ষা দিলেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা, ঠিক আছে, এই সূরা। তো সে ব্যক্তি যে মুসলমান হতে এসেছিল অমুসলিম, সে ষাটটি আয়াত পড়ার পরে বলল যে বাস এতটুকুই যথেষ্ট আমার জন্য, আমি এখন যাচ্ছি, যখন আবার আসবো তখন আবার শিখবে। তো ওই সাহাবি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হুজুর উনি তো ষাটটি আয়াত পড়েই যাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে যেতে দাও, সে ঠিকই বলছে, এটা তার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা তাকে ইসলামের ফাকাহাত দান করেছে। আল্লাহ তাআলা তাকে ইসলামের, যে আমরা বলি না যে দিনের বুঝ, আল্লাহ তাআলা তাকে দিনের বুঝ দান করে দিয়েছে শুধুমাত্র। আর এদিকে আমাদের অবস্থা, আমরা মুসলমানদের ঘরে জন্ম নিয়েছি এই জন্যই আমরা মুসলমান, কিন্তু প্র্যাকটিক্যালিভাবে যে আমল মুসলমানদের ওগুলো আমরা করছি না। অথচ কোরআনে পাকের মধ্যে আব্দুল হাবিব ভাই বলেন যে এমন এমন ঘটনা রয়েছে যদি আপনি পড়তে বসেন আর যদি আপনি মানে যেভাবে পড়ার হক সেভাবে যদি আপনি
আদায় করেন,
হ্যাঁ যেভাবে পড়ার হক সেভাবে যদি আপনি কোরআনে পাক তিলাওয়াত করেন তো আপনাকে মানে আপনার আর উঠতেই মন চাইবে না।
রাইট রাইট রাইট। আমি এখানে আরও পরামর্শ দেব, সাধারণ মানুষ যারা আমরা আছি, আমরা কোরআনের পাকের সঠিক তেলাওয়াত, সঠিক পড়া, এগুলো তো অর্জন করা আমাদের উপরে জরুরি। যা কোরআনের পাকের মধ্যে এসেছে কি আপনার ধারাবাহিকতা এবং যে তার এক উচ্চারণের বিষয়গুলো আছে এগুলো যেন আমরা সঠিক ভাবে পড়ি। এরপরে ওই সকল ভাইদের কাছেও আমি অনুরোধ রাখব, যে সকল ভাইয়েরা সাধারণ মানুষের সামনে ধর্মীয় ব্যাপার নিয়ে কথা বলেন, যারা ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, আমি আপনাদেরকেও বলবো যে অনেক সময় দেখা যায় আপনাদেরকে বা আপনাদের কিছু ভিডিও দেখা যায় যে কথাগুলো সমাজে প্রয়োজন, যে কথাগুলো শোনার জন্য মানুষ এসেছে আপনার সামনে, আপনি সেই কথাগুলো না বলে মানুষের গীবত করছেন। যেই কথাগুলো প্রয়োজন মানুষের সামনে ওই মুহূর্তে বলার, সেই কথাগুলো না বলে আপনি বিভিন্ন বানোয়াট কিছু কিচ্ছা কিছু ঘটনা তাদের সামনে উপস্থাপন করছেন। যেই কথাগুলো বলা শোনা বোঝা তাদের উপরে খুবই জরুরি ইসলাম সম্পর্কে, সেই কথাগুলো না বলে আপনি দুনিয়াবী কিছু কথা কিছু ঘটনা তাদেরকে হাসানো বা বিভিন্ন, বুঝে গেছেন আপনারা যে কি হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়াগুলো তো প্রচার হয় দেখা যায়। আপনাদের কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে আপনাকেও হিসাব দিতে হবে এই বিষয়টা নিয়ে যে আল্লাহ তাবারক ও তাআলা আমাকে এক মনসাব দিয়েছেন, আল্লাহ তাবারক ও তাআলা আমাকে এক সম্মান দান করেছেন এই জায়গাতে বসার, আর এই জায়গাতে বসার পরে যে মানুষগুলো আমার কথা শুনছে তাদের হকটা আদায় করা আমার দায়িত্ব। যখন আমি কথা বলছি আমার শ্রোতা শুনছে, তো তাদের সামনে আমি কি ডেলিভারি দিলাম, তাদেরকে আমি কি কথা শুনালাম, এর জন্য কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। ওই সকল ভাইরা যদি আজকের আমার এই পয়েন্ট, আমার এই কথাগুলো নেন, কবুল করে নেন, তবে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আপনার শ্রোতারা অনেক কিছু পাবে। সেই গল্প, সেই কিচ্ছা, সেই কাহিনী, সেই রং তামাশার কথাগুলো বা দুনিয়াবি কথাগুলো না বলে আপনার সামনে যে শ্রোতারা আছে তাদেরকে যদি আপনি কোরআনি ঘটনাও শোনান না, তারপর হয়তো বা আপনার এই প্রোগ্রামের বয়স অথবা মাহফিলের যে সময় নির্ধারিত এই সময় আপনি অতিবাহিত করতে পারবেন, শুধু কোরআনি ঘটনা শোনান। যখন কোনো মুসলমানের সামনে আপনি কোরআনি ঘটনা, কোরআনের ঘটনাগুলো আপনি উপস্থাপন করবেন, হয়তো একজন দুইজন মুসলমান হলেও তাদের অন্তরটা কোরআনের দিকে ধাবিত হবে। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন আর এই কোরআনের মধ্যে এত চমৎকার ঘটনা আছে, তো কালকে থেকে আমি কোরআনই পড়া শুরু করি, কালকে থেকে আমি কোরআনের ঘটনাগুলোই পড়া শুরু করি। আপনি যেভাবেই বুঝাতে চান না কেন, কোনো মানুষকে কোরআন দিয়েই বুঝাতে পারেন। আপনি কোরআনে কোন ঘটনা কীভাবে বর্ণিত হয়েছে আপনি দেখেন। তো ওলামা ইকরামও কিছু এমন আছেন যারা শ্রোতার সামনে কথা বলার বিভিন্ন ধরন আপনারা স্টাইল আপনারা নিয়েছেন, কোরআনের ঘটনাগুলোই বলেন, এতে আপনার হকও আদায় হবে, মানুষের অন্তরে কোরআনের ভালোবাসাও যাবে এবং এর প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে দিবে। আর যদি আপনি দুনিয়াবি ঘটনা, দুনিয়াবি আলোচনা এবং বিভিন্ন দুনিয়াবি ঘটনা বানোয়াট ঘটনাগুলো বলেন, এতে না আপনার কোনো সওয়াব আছে, না আপনার শ্রোতা যারা আছে তাদের উপরে কোনো আঁচড় পড়বে। আজকাল দেখেন মানুষ বলাবলি করছে সোশ্যাল মিডিয়াতে যে এসেই শুধু নিজের ঘটনা বলা শুরু করে, এসেই শুধু দুনিয়াবি ঘটনা বলা শুরু করে, অমুকে তো শুধু হাসায়, অমুকে তো শুধু কাঁদায়, এক একজনের নামে এক একজন এক এক রকমের প্রচার করছে। তো এগুলো বন্ধ করে দিয়ে আমরা কোরআনের যে এত চমৎকার কিছু, 30 পারা কোরআন, আপনি মানে কি বলবো আপনাকে, এক একটা সুরা, এক একটা সুরার এক একটা আয়াত, এর প্রেক্ষাপট কোথায়, কেন, কী জন্য, এই যে চমৎকার এক ঘটনা এখানে রয়েছে, এগুলো যদি আপনারা বলেন তো আশা করি ইনশাআল্লাহ তাআলা মানুষ হেদায়েতও পাবে, কোরআনের ভালোবাসাও তাদের অন্তরে চলে আসবে, আর কোরআনের ভালোবাসা আসলেই কোরআনের প্রতি তারা ধাবিত হবে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এগুলো করেন আপনারা, আপনাদেরকে আল্লাহ তাআলা খিদমত করার সুযোগ দিচ্ছে, তাই না ফজলে রাব্বিবে? আমি এখানে বসলাম, বসার পরে যদি আমি আমার শ্রোতার হক আদায় করতে না পারি, তো এর জন্য তো কেবল আমিরুল সুন্নাত বলেন, কেবল আমিরুল সুন্নাত বলেন যে যখনই কথা বলো তোমার সামনে যে মানুষ বসছে তাদের হক তোমাকে আদায় করতে হবে। একটা মানুষ টাইম এখানে দিচ্ছে, তোমার কথা শোনার জন্য মানুষ সময় দিচ্ছে, আর তুমি যদি সেখানে বাস দুনিয়াবি কিচ্ছা কাহিনী শুরু কর, তার হক তোমার আদায় করলে না তুমি।
অনেকে যেটা আপনি বললেন যে আসলে অনেকে আছে যে সকালে কয়টা বাজে উঠি, কয়টা বাজে খাই, কয়টা বাজে ঘুমাই, কয়টা বাজে বাইরে যায় আসি, এগুলো নিয়ে আপনার বয়ানের মধ্যে বা ওয়াজ মাহফিলে এগুলো বলছে বা এগুলো বলে টাইম পাস করছে। হ্যাঁ, 2-2.5 ঘন্টা মানুষের নিচ্ছে, কিন্তু ওই 2-2.5 ঘন্টায় একটা মানুষের যেভাবে তরবিয়াত হওয়ার দরকার ছিল,
হ্যাঁ,
মানে আপনার কাছে আওয়াম, সাধারণ মানুষ আপনার কাছে নিজের 2-2.5 ঘন্টা সময় দিচ্ছে, কিন্তু আপনি 2-2.5 ঘন্টার মধ্যে তাদেরকে কি দিচ্ছেন জাকির ভাই? এমন তো না যে আজ এই কারণেই আমাদের মধ্যে ইসলাহের অনেক কমতি,
অনেক কমতি,
সংশোধনের অনেক কমতি,
অনেক কমতি।
আজ যদি আমরা এই 2-2.5 ঘন্টা যখন আমরা মানে সাধারণ লোক আমাদেরকে সময় দেয়, এই 2-2.5 ঘন্টার মধ্যে যদি তাদেরকে সংশোধন করতাম যেমনভাবে কোরআন হাদিসে বলা হয়েছে,
জি জি জি,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে মোবারক,
হাদিসে মোবারক,
আখলাককে ভালো করার,
জি,
মানুষের কিরদার, আখলাক, মানুষের আমল ভালো করার কোরআনে পাকের অসংখ্য আয়াত,
অসংখ্য আয়াত,
ওগুলো কি আমরা বয়ান করতে পারি না? ওগুলো করলেই তো এটা হক আদায় হবে, আর যে একটা মানে উদ্দেশ্য,
উদ্দেশ্যটা পূরণ হবে,
উদ্দেশ্য যে তোমরা কি করো, মানুষদেরকে নেকির দাওয়াত দাও আর গুনাহ থেকে বিরত রাখো, এই কাজটা যদি আমরা শুরু করে দেই না, তাহলে দেখবেন আওয়ামের ইসলাম নিজে নিজেই হয়ে যাবে,
সংশোধন হয়ে যাবে। এটাই আমি বলছি যে আমি কেন এখানে বসছি, একজন মানুষের সংশোধন করার জন্য বসছি, কেন বসছি, মানুষকে বোঝানোর জন্য বসছি। সেই বোঝানোটা যদি আপনার তরতরিকা ভালো না হয় তো বুঝবে কীভাবে মানুষ? আপনার বোঝানোর সিস্টেমটা ভালো করতে হবে। আমরা রমজান নিয়ে আলোচনা করছিলাম কি মাহে রমজান বিদায় নিয়েছে আমাদের থেকে, আমাদের ইবাদত কোথায়, আমাদের সেই রোজার মহাব্বত কোথায়, আমাদের সেই নামাজের মহাব্বত কোথায়। আমরা একটি কালাম শুনবো এই মুহূর্তে, বিদায় মাহে রমজান নিয়ে একটি চমৎকার কালাম রয়েছে আমাদের ইমরান মাদানী ভাইয়ের। এরপর ইনশাআল্লাহ তাআলা আরও শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যে আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন ইমরান মাদানী ভাইয়ের বিদায় মাহে রমজান, এমন যে কালামটি রয়েছে।
বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ, শুধুই যে আর কিছু খনি মে হোমন ইয়ার রাসূলুল্লাহ খুশির ঢেউ বয়েছিল চারিদিক রমজানের আগমনে খুশির ঢেউ বয়েছিল চারিদিক রমজানের আগমনে ব্যথিত বিরহ বেদনায় মুসলমান রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান রাসূলুল্লাহ শুধুই যে আর কিছু খনি মে হোমন ইয়ার রাসূলুল্লাহ শার পরো মানন্দ ছিল যে তখন সীমাহীন উল্লাসার পরো মানন্দ ছিল যে তখন দেখা দিল যখন রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান রাসূলুল্লাহ শুধু যে আর কিছু খনি মে হোমন ইয়ার রাসূলুল্লাহ বিদায় শুধুই যে আর কিছু খনি মে হোমন ইয়ার রাসূলুল্লাহ পারিনি করতে রিয়াজত পারিনি করতে ইবাদত সারাক্ষণ গুনাহে ছিলাম নিমগ্ন ইয়ার রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়ার রাসূলুল্লাহ শুধুই যে কিছু খনি মে হোমন ইয়ার রাসূলুল্লাহ মহান রবের ইবাদত দায় সারা করেছি হায় আমি মহান রবের ইবাদত দায় সারা হায়ামি কাটিয়েছি অবহেলায় রমজান ইয়ার রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়ার রাসূলুল্লাহ শুধু যে আর কিছু খনি মে হোমন ইয়ার রাসূলুল্লাহ আলো শো
চাদর উড়ে শুয়ে রইলাম, হায় আমি যেন হায় মোর কোনো ক্ষমার উপায় রসুল।
আশিকে রমজান যারা তাদের রমজানের বিদায়ের যে বিরহ এই কালামের মাধ্যমে এটা ফুটে ওঠে যে মাহে রমজান যখন বিদায় নিয়ে যায় তখন রমজানের আশিক কেমন কান্না করে, আর এই বিরহটা ভুলতেও তাদের ছয় মাস সময় লাগে, যা কিতাবের মধ্যে প্রমাণিত। ইতিহাস বলে যে পূর্বের যে আল্লাহওয়ালা ব্যক্তিরা ছিলেন, মাহে রমজান বিদায় নেওয়ার পরে তারা ছয় মাস চিন্তিত এবং দোয়া করতেন, আল্লাহ মাহে রমজানের ইবাদত কবুল করো, আর আবার ছয় মাস দোয়া করতেন আল্লাহ মাহে রমজান যেন পেয়ে যাই, আল্লাহ ছয় মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহ মাহে রমজান যেন পেয়ে যাই, কেননা তারা রমজানের যে স্বাদ পেতেন হয়তো সেই স্বাদ আমরা অর্জন করতে পারিনি আজও পর্যন্ত, তাই আমাদের জীবনে সেই উপলব্ধিটা এখন পর্যন্ত আসেনি। আরও একবার শেষ কিছু কথা ফজলে রাব্বি ভাই থেকে শুনি আজকের বিষয় নিয়ে, এরপর অনুষ্ঠান শেষের দিকে।
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলেছেন যে যদি আমার যদি বান্দা জানতো যে রমজান কি, তাহলে আমার উম্মত এটা আকাঙ্ক্ষা করতো সারা বছরই,
সারা বছর যেন রমজান থাকে।
আসলেই রমজান মাসে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, ইবাদতের মধ্যে অনেক মানে ইবাদত বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে। তো জাকির ভাই দেখেন আমাদের বুজুর্গরা রমজান মাসে তো ইবাদত করতেনই, যেই মাত্র রমজান শেষ হতো
জি
ঈদের দিন থেকে আবার ইবাদত শুরু করতেন। হ্যাঁ, এমনও পাওয়া যায় না যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সারা মাসে কিন্তু দুপুরে এক খতম, রাত্রে এক খতম,
জি
আবার তারাবি সারা মাসে এক খতম, আবার ঈদের দিন এক খতম,
62টা
খতম দিতেন রমজানে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এসেছে যে তার নফস তাকে বললো যে কোনো মজাদার খাবার তুমি 10 বছর ধরে খাও নাই, আজকে খেয়ে নাও, আজকে তো ঈদের দিন। তো তিনি বললেন ঠিক আছে আমি খাবো, কিন্তু 2 রাকাত নামাজে সম্পূর্ণ কোরআন খতম করতে হবে।
আল্লাহ।
তো নফজুল্লাহ ঠিক আছে,
দুই রাকাত নামাজে পুরো কোরআন খতম করলেন, তারপরে আবার আনা হলো খাবার, মুখে নিয়ে আবার রেখে দিলেন। নবজ বলল যে আমি তো সফল হয়ে গেলাম। লোকেরা বললো হুজুর খাচ্ছেন না কেন? তিনি বললেন না, আমার নবজ বলছে আমি সফল হয়ে গেলাম, আমি নবজকে সফল করতে চাই না। তো এক ব্যক্তি আসলো মজাদার খাবার নিয়ে, তো বলল যে হুজুর এটা আমি কাল রাতে নিজের জন্য বানিয়েছিলাম, যখন আমি ঘুমিয়ে গেলাম স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন, এসে বললেন যে জুন্নুনকে গিয়ে বলো যে এই খাবার খেয়ে নেয় এবং কিছুক্ষণের জন্য নিজের নফসের সাথে সন্ধি করে নেয়। তারপরে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে হুকুম পালনার্থে ওই খাবার খেলেন এবং বললেন যে আমি অনুগত, আমি অনুগত। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন হুকুম চলে আসলো এখন খাওয়াও স্বভাবের কাজ হয়ে
গেল।
ঠিক আছে, তো উনাদের ঈদ এমন কাটতো। তারপর বুজুর্গদের থেকে আরও অনেক নামাজও এই মাসে প্রমাণিত রয়েছে। যেমন বলা হয়েছে যে ব্যক্তি মাহে শাওয়ালে অর্থাৎ শাওয়াল মাসে আট রাকাত নামাজ এভাবে পড়বে, প্রত্যেক রাকাতে সুরায়ে ফাতিহার পর সুরায়ে ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সুরায়ে ইখলাস 25 বার পাঠ করবে, তারপর সালাম ফেরানোর পরে 70 বার তৃতীয় কালিমা অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়বে 70 বার। তারপর 70 বার দুরূদ শরীফ পাঠ করবে, তাহলে সে তাকে অনেক সওয়াব দেওয়া হবে শুধু এই নামাজের কারণে। আর যদি এই মাসেই সে ইন্তেকাল করে, সে মারা যায়, তো বলা হয়েছে যে আল্লাহ পাক তাকে শহীদদের মর্যাদা দান করবে এবং আল্লাহ পাক তাকে মানে বখশিস করে দিবে, মাগফিরাত
দান করবে।
ঠিক আছে, তো এটা হচ্ছে এই মাসের ওয়াজিফা। তো আমরা এই মাসের মধ্যেই এই নামাজটাও একবার পড়ে নেওয়ার চেষ্টা করব,
চেষ্টা করি আমরা।
তারপর বলা হয়েছে যে ওলামায়ে কেরামগণ বলেন যে এই মাসে নিকাহ করাও মুস্তাহাব,
সুবহানাল্লাহ।
এবং অনেকেই নাউযুবিল্লাহ ইলমে দিন না থাকার কারণে এই মাসগুলোকে মানে অলক্ষণ মনে করে, যে এই মাসে বিয়া করলে নাকি বিয়াটা টিকবে না বা ভালো না, ঠিক আছে, এগুলো মনে করে। তো এগুলো ইয়ামে জাহিলিয়াতের প্রথা, ঠিক আছে, এটা ইসলামের মধ্যে এগুলো কুসংস্কার।
জি,
তো এগুলো বদসুগুনি বা কুপ্রথা। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার সাথে শাওয়ালুল মুকাররমের মধ্যেই নিকাহ করেছেন,
সুবহানাল্লাহ,
আর এই মাসে আমাকে রুখসাতি অর্থাৎ আমার মায়ের ঘর থেকে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এই মাসেই এসেছি। এবং তিনি বলেন, রাবি বলেন যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাওয়ালের মধ্যেই মহিলাদের নিকাহ হওয়াটা পছন্দ করতেন, এই মাসে অর্থাৎ এই মাসে নিকা মুস্তাহাব, এই মাসে তিনি পছন্দ করতেন যে এই মাসেই নিকা হোক।
যারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশিকা,
জি জি,
তারা তো চেষ্টা করেন কমপক্ষে এই সুন্নাতটা আদায় করতে থাকেন।
তো জাকির ভাই, যে এই মাসে নিকা মুস্তাহাব,
জি,
কিন্তু মানুষদের মাঝে কিভাবে এগুলো চলে আসে যে এই মাসে নিকা করা ঠিক না?
এটা আসলে কোনো এক, এই যে কুসংস্কারটা না, এটা আসে কোত্থেকে, কিভাবে আসে বলি আপনাকে। হয়তো কোনো এক জমানায় কারো মেয়ের বিয়ে শাওয়াল মাসে হয়েছিল,
জি জি,
মাসের দোষ না এখানে, যখন সে শ্বশুর বাড়ি গেছে তো যাওয়াতে সেখানে হয়তো বনিবনা হয় নাই, শাশুড়ির সাথে মিলে নাই বা স্বামীর সাথে অ্যাডজাস্ট হতে পারে নাই, পরবর্তীতে কী হয়েছে সেখানে সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ওই মুরব্বীদের মাথার মধ্যে ঢুকে আছে শাওয়াল মাসে বিয়ে হয়েছে।
আচ্ছা, এমনও হতে পারে
এই আর কিছু,
জি, যে যেদিন বিয়ে হয়েছে মেয়েটা গিয়েছে শ্বশুর বাড়ি, কারো ইন্তিকাল হয়ে গিয়েছে,
এটাও এটাও মাথায় বসে যায় এদের,
ঠিক আছে,
যে শাওয়াল মাসে বিয়ে, আগেই বলছি যে এগুলো ভালো হয় না, এখন তো বিয়ে হওয়ার সাথে সাথে কেউ না কেউ মারা গেল, মারা তো আর এর জন্য যায় না,
এটা কি
যার হায়াত যেই পর্যন্ত আছিল ওই পর্যন্ত,
কেউ মারা গেলে এটা কি কারো কারণে মারা যায়
না? কারো কারণে মারা যায় না, এগুলো কুসংস্কারের,
ঠিক আছে। তো মানুষ মানে এমন কিছু হলেই দোষ দিয়ে দেয়, কিন্তু
নতুন বিবাহ যাদের হয় তাদের উপরে দিয়ে দেয়,
ঠিক আছে।
আবার অনেক সময় সন্তান জন্মগ্রহণ করে, একদিকে সন্তান জন্মগ্রহণ করে, অন্যদিকে মা মারা যায়, তো আপনি কেন সন্তানের দোষ দিতে পারবেন যে সন্তান
না,
যার হায়াত সে নিয়ে আসে, যার হায়াত সে চলে যায়, আবার একদিকে নাতি দুনিয়াতে আসে দাদা চলে যায়, একদিকে নাতি দুনিয়াতে আসে নানা চলে যায়, এরকমের প্রায় সময় ঘটে, প্রায় জায়গাতে এরকমের দেখা যায়। নতুন বিবাহ করছে, যা স্বামী নিজেই মারা গেছে, তাই না, স্বামী নিজেই মারা গেছে। আচ্ছা, ঈদের আগের ঘটনা যে দেখলাম আমরা, ঈদের মার্কেট করছে, তিনজন ভাই একই গাড়িতে ছিল, একসাথে অ্যাক্সিডেন্ট করলো, তিনজন মারা গেছে, এখন কি মার্কেটের দোষ দেবেন আপনি? কার দোষ দিবেন? হায়াত যেখানে শেষ, নিঃশ্বাস যেখানে শেষ, লেখা এই পর্যন্তই। তো এই কুসংস্কারগুলো যেন আমরা সামনে নিয়ে না আসি। আর একটা শেষ কথা আরজ করবো দর্শককে, দুরূদ শরীফ পাঠ করতে লাগে 2 সেকেন্ড, কালেমা শরীফ পাঠ করতে লাগে 5 সেকেন্ড, একক তো নামাজ পড়তে লাগে 10 মিনিট, একক তো নামাজ পড়তে লাগে 10 মিনিট, একবার উমরা করতে লাগে হয়তো 4-5 ঘন্টা, একবার হজ করতে, যে যার উপর হজ ফরজ, হজ করতে হয়তো 45 দিন 40 দিন এর মধ্যেই ফিরে আসে। এই যে আমল করতে যে আল্লাহ তাবারক তাআলা এত বেশি টাইম দিতে হবে এমনটা কোথাও নেই। দুরূদ শরীফ পড়তে মাত্র 2 সেকেন্ডের কাজ, আর কালেমা পড়তে মাত্র 5 সেকেন্ডের কাজ, কিন্তু আমরা সময়ের বাহানা না দেখাই, সময়ের তুলনা না ধরি। ইবাদত করার যার ইচ্ছা থাকে না, সে যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে ইবাদত করতে পারে। আজকে দেখেন বিশ্বের মুসলমান নির্যাতিত কোথায় কোথায়, কিন্তু তাদের ইবাদতের সংখ্যা দেখেন, তাদের ইবাদত দেখেন। সেহেরি করার জন্য খাবার পায়নি, কিন্তু মাহে রমজানের রোজা সারেনি, আমরা ওয়ার্ড হেল পাওয়ার পরেও রোজা রাখি না। তো এগুলো হলো মাইন্ড সেটআপ, যতক্ষণ পর্যন্ত আমরা চিন্তাভাবনা পরিবর্তন করতে পারবো না, কোনো বাহানা দেখিয়েও আমাদের কাছে লাভ হবে না। আল্লাহ তাবারক তাআলা ইবাদতে মনোযোগী হওয়া, মাহে রমজানের পরে শাওয়াল থেকে যেন আমরা আবার নতুন করে নতুনভাবে উদ্যোগের সাথে যেন ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।